الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
صحابہ کے بدری صحابہ کے بیان کا جو میں نے سلسلہ شروع کیا ہوا ہے
ধারাবাহিক ভাবে আমি বদরি সাহাবীদের
বিয়ান করুঙ্গা
জেসরতে চারণ আরম্ভ করেছি আজও
সে পেলে
তা অব্যাহত থাকবে
আনসারুল্লাহ কে ইস্তেমা কে হওয়ালে সে
কিন্তু তার পূর্বে আনসারুল্লাহর ইস্তেমার প্রেক্ষিতে এটিও
সাহাবা
বলে দিতে চাই
আনসার ভি থে
যে সব সাহাবি যাদের মাঝে আনসারও ছিলেন এবং মুহাজিরও ইসলাম গ্রহণের পর তারা নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সাধন করেছেন আর শুধু কোরবানির ক্ষেত্রে নয় বরং তাকওয়ার উন্নত মানের পাশাপাশি নিষ্ঠা ও আন্তরিকতারও অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনারা যারা এখন এখানে উপস্থিত আছেন তাদের অধিকাংশ যারা আনসারুল্লাহর বয়সে উপনীত তারা একই সাথে আনসারও আর মুহাজিরও। অতএব এ দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্লেষণ করতে থাকুন যে আমাদের সম্মুখে যেসব দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছিল সেগুলো আমরা কতটা অনুসরণ করছি এবং মেনে চলছি। এই ভূমিকার পরে এখন আমি মূল বিষয়ে আরম্ভ করছি। প্রথম স্মৃতি চারণ হল হযরত নোমান বা নোয়মান বিন আমর রাদিয়াল্লাহু আনহুর, তার ঘটনাবলী বর্ণিত হবে এবং স্মৃতিচারণ করা হবে। হযরত নোমানের নাম নোমানও বর্ণিত হয়েছে, অর্থাৎ নোয়মান এবং নোমান উভয়টি দেখা যায়। তার পিতার নাম ছিল আমর বিন রেফা এবং মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আমর। হযরত নোয়মানের সন্তানদের মাঝে মোহাম্মদ, আমের, সাবরা, লুবাবা, কাবশা, মারিয়াম, উম্মে হাবিব, আমতুল্লাহ এবং হাকিমার উল্লেখ পাওয়া যায়। ইবনে ইসহাকের মতে হযরত নোয়মান আকাবার দ্বিতীয় বয়াতে 70 জন আনসারের সাথে অংশগ্রহণ করেছিলেন। তিনি বদর, ওহদ, পরিখা এবং অন্য সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছেন। একটি রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নোয়মানের জন্য মঙ্গল কামনা করা ছাড়া আর কিছুই বলো না, কেননা তিনি আল্লাহ এবং তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। হযরত নোয়মানের ইন্তেকাল হয়েছিল হযরত আমির মুয়াবিয়ার শাসনামলে 60 হিজরি সনে। হযরত উম্মে সালামা বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এক বছর পূর্বে বুসরায়,
মুলক শাম কা এক কদীম অর মশহুর শহর
হ্যায়, যা সিরিয়ার একটি প্রাচীন এবং প্রসিদ্ধ শহর,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এবং মহানবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
স্বীয় চাচার সাথে সিরিয়ায় বাণিজ্যিক সফরের সময় এই শহরে অবস্থান করেছিলেন। অনুরূপভাবে যখন হযরত খাদিজার মালামাল সিরিয়ায় নিয়ে গেছিলেন তখনও স্থানেই অবস্থান করেছিলেন, আর সেই সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজার দাস মায়সারাও ছিল। যা হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের এক বছর পূর্বে ব্যবসার উদ্দেশ্যে সেখানে যান, তখন তার সাথে নোয়মান এবং সুয়াইবাত বিন হারমালাও সফর করেন, আর তারা উভয়ই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নোয়মান হযরত আবু বকরের সাথে কৃত এই সফরে পাথে বা পথখরচের ব্যবস্থা করা বা তত্ত্বাবধানের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আর এই সফরের ঘটনা যখন তার সঙ্গী হযরত নোয়মানকে একটি জাতির কাছে রসিকতা ছলে বিক্রি করে দিয়েছিলেন, এই ঘটনা আমি হযরত সোয়েবাতের স্মৃতিচারণের সময় পূর্বেও বর্ণনা করেছি, পুনরায় সংক্ষেপে কিছুটা উল্লেখ করছি। সোয়েবাত তার সঙ্গে ছিলেন, তার প্রকৃতিতে বেশ রসিকতা ছিল, বরং কোন কোন রওয়ায়েত থেকে জানা যায় যে হযরত নোমান এবং হযরত সোয়েবাত উভয়ই পরস্পরের সাথে অকৃত্রিম সম্পর্ক রাখতেন, রসিকতা করতেন। তারা তাদের গভীর রসবোধ ছিল। সফরের সময় তিনি নোমানকে বলেন যে আমাকে আহার করাও, আমাকে খাবার দাও। তিনি উত্তরে বলেন, যতক্ষণ আবু বকর না আসবেন আমি খাবার দেব না। তখন তিনি তখন বাইরে কোথাও গিয়েছিলেন, তখন সোহেবাত বলেন যদি তুমি আমাকে খাবার না দাও তাহলে আমি এমন কথা বলবো যাতে তোমার রাগ ধরবে। বর্ণনাকারী বলেন এই অবসরে তিনি এক জাতির আবাসস্থলের পাশ ঘেঁষে অতিক্রম করছিলেন, তখন সোহেবাত তাদেরকে বলেন তোমরা কি আমার কাছ থেকে একজন দাস ক্রয় করবে? এটি সম্ভবত সেই সফরে থাকাকালীনই ঘটে থাকবে বা কয়েকদিন পরের কথা হবে, মোট কথা কিছুদিন পরের কথা। সে জাতি কি হযরত সোহেবাত বলেন আমার কাছ থেকে কি একজন ক্রীতদাস ক্রয় করবে? সে জাতি বলল হ্যাঁ ক্রয় করবো। তখন সোহেবাত তাদেরকে বলেন সে খুবই বাচাল, আর এই কথাই বলতে থাকবে যে আমি স্বাধীন। সে যখন তোমাদেরকে বলবে যে আমাকে ছেড়ে দাও, তখন এমনটি যেন না হয় যে তোমরা আমার ক্রীতদাসকে নষ্ট করবে। তারা উত্তরে বলে যে না, বরং আমরা তাকে তোমার কাছ থেকে ক্রয় করতে চাই। এরপর তারা দশটি উটনির বিনিময়ে তাকে ক্রয় করে নেয়। এরপর তারা নয়মানের কাছে গিয়ে তার গলায় পাগড়ি বা রশি পেঁচিয়ে দেয় যেন ক্রীতদাস বানিয়ে তাকে নিয়ে যেতে পারে। নয়মান তাদেরকে বলেন এ ব্যক্তি তোমাদের সাথে রসিকতা করছে, আমি স্বাধীন ক্রীতদাস নই। তারা উত্তরে বলে তোমার ব্যাপারে সে আগেই আমাদের বলে দিয়েছিল। যা হোক, তারা তাকে জোরপূর্বক সাথে নিয়ে যায়। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আসেন এবং মানুষ এই বিষয়ে তাকে অবগত করে, তখন তিনি সেই জাতির লোকদের পেছনে পেছনে যান এবং তাদেরকে তাদের উষ্ট্রি ফিরিয়ে দিয়ে নোমানকে ছাড়িয়ে আনেন। বর্ণনাকারী বলেন এরা যখন মহানবী সাল্লাল্লাহু ইসলামের কাছে ফিরে আসে এবং তাকে পুরো বৃত্তান্ত অবহিত করে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এটিকে অনেক বেশি উপভোগ করেন, হাসেন। আর এক বছর পর্যন্ত এটি কৌতুক হিসাবে তাদের মাঝে আলোচিত হতো। কোন কোন গ্রন্থে ঘটনাটি একটি পার্থক্য সহ বর্ণিত হয়েছে, তা হল বিক্রেতা হযরত সোহেবাত ছিলেন না, বরং হযরত নয়মান ছিলেন। যা হোক, উভয়ের বরাতেই এই রওয়ায়েতটি বর্ণিত হয়েছে। হযরত নয়মানের প্রেক্ষাপটে এই রওয়ায়েত রয়েছে যে তার স্বভাবে রসিকতা ছিল। অতএব মহানবী সাল্লাল্লাহু ইসলাম তার কথা শুনে তা উপভোগ করতেন। রবিয়া বিন ওসমান হতে বর্ণিত আছে যে মহানবী ইসলামের সকাশে জনৈক বেদুইন আসে এবং মসজিদে প্রবেশ করে নিজের উঠকে মসজিদ প্রাঙ্গনে বসিয়ে দেয়। তখন কতিপয় সাহাবী হযরত নোমানকে বলেন তুমি যদি এই উষ্ট্রিকে জবাই করতে পারো তাহলে আমরা এর মাংস খেতে পারি, কেননা মাংস খেতে আমাদের খুবই ইচ্ছে করছে। যেহেতু বেদুইনের উট, তাই মহানবী ইসলামের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষতি পুষিয়ে দেবেন। বর্ণনাকারী বলেন তাদের কথায় এসে হযরত নোমান জবাই করে দেন। সেই বেদুইন যখন মসজিদ থেকে বের হয়ে নিজ বাহনের এই অবস্থা দেখে তখন হইচই শুরু করে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উট জবাই হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু বাইরে বেরিয়ে জিজ্ঞেস করেন এ কাজ কে করেছে? মানুষ বলে নোমান করেছে।
তো আপ উনকি তালাশ মে নিকলে।
এ কাজ করার পর নোমান সেখান থেকে পালিয়ে যায়।
বহরহাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উনকি তালাশ মে নিকলে।
যাক, মহানবী সাল্লাম তার সন্ধানে বের হন। নির্দেশ করে উচ্চস্বরে বলে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তাকে কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক, তিনি সাল্লাম তাকে সেখান থেকে বের করে বলেন তুমি এমন কাজ কেন করেছো? নোমান বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনাকে আমার
সম্বন্ধে সংবাদ দিয়েছে, যে আমি এই উর্জবাই করেছি, তারাই আমাকে প্ররোচিত করেছিল এবং তারাই আমাকে বলেছিল। আর এটিও তারা বলেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এর ক্ষতি পুষিয়ে দেবেন, অর্থাৎ মূল্য পরিশোধ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
একথা শুনে নোমানের চেহারাকে নিজ হাত দিয়ে স্পর্শ করেন এবং মুচকি হাসতে থাকেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুবায়ের বিন বকার
উক্ত বেদুইনকে তার উটের মূল্য পরিশোধ করে দেন। জুবায়ের বিন বকার তার আল ফুকাহা ওয়াল মাযাহিব পুস্তকে হযরত নোমানের বিষয়ে একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে লেখেন, মদিনায় যখনই কোন ফেরিওয়ালা প্রবেশ করতো, হযরত নোমান তার কাছ থেকে কিছু না কিছু ক্রয় করতেন। অর্থাৎ বাইরে থেকে ব্যবসায়ীরা কোনো জিনিস নিয়ে আসলে হযরত নোমান তার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য কিছু একটা ক্রয় করতেন, আর সেটা নিয়ে মহানবী সাল্লামের সেবায় উপস্থিত হয়ে নিবেদন করতেন যে আপনার জন্য এটি আমার পক্ষ থেকে উপঢৌকন বা উপহার। সে জিনিসের মালিক যখন হযরত নোমানের কাছ থেকে জিনিসের মূল্য গ্রহণের জন্য আসত, অর্থাৎ তিনি সেখানে ঘোরাফেরা করতেন আর জিনিস ক্রয়ের সময় বলে দিতেন যে আমি অমুক জায়গায় থাকি, পরবর্তীতে মূল্য নিয়ে নিও। তারা তাকে চিনত, যাক বিক্রেতা যখন মূল্য নিতে আসতো তখন তিনি মহানবী সাল্লামের কাছে নিয়ে যেতেন আর নিবেদন করতেন যে তাকে তার জিনিসের মূল্য পরিশোধ করে দেন, কারণ আমি অমুক জিনিস ক্রয় করে আপনাকে দিয়েছিলাম, তাই আপনি এর মূল্য পরিশোধ করে দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন, তুমি কি অমুক জিনিস আমাকে উপঢৌকন স্বরূপ দাওনি? তিনি বলতেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কসম, উক্ত জিনিসের মূল্য পরিশোধের জন্য আমার কাছে কোনো অর্থ কড়ি ছিল না। তার সাথে আমার আকাঙ্ক্ষা ছিল যে যদি তা খাবারের জিনিস হয় তবে আপনি যেন তা খেতে পারেন, যদি রাখার জিনিস হয় তবে আপনি যেন তা রাখতে পারেন। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে থাকেন আর সেই জিনিসের আর মালিকের মূল্য পরিশোধ করে দেওয়ার জন্য আদেশ দিতেন। অতএব এমন অদ্ভুত প্রেম ভালোবাসা এবং হাস্যরসের বৈঠক হতো, কেবল রসকসের শুষ্ক বৈঠক বসত না। আজকে যার দ্বিতীয় স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত খুবাইব বিন ইসাফ রাদিয়াল্লাহু আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক আনসারদের খাজরাজ গোত্রের বনু জোসমের সাথে ছিল। হযরত খুবাইবের নাম অন্য এক ভাষ্য অনুসারে হাবিব বিন ইসাফ বর্ণিত হয়েছে। তার পিতার নাম ছিল ইসাফ এবং অন্য এক উক্তি অনুসারে ইসাফ বর্ণিত হয়েছে। অনুরূপভাবে তার দাদার নাম এতাবা, পাশাপাশি এনাবাও বর্ণনা করা হয়ে থাকে। হযরত খুবাইবের মায়ের নাম ছিল সালামা বিনতে মাসুদ। তার সন্তানদের মাঝে একজন ছিলেন আবু কাসির, যার নাম ছিল আবদুল্লাহ। তিনি জামিলা বিনতে আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় পুত্রের নাম ছিল আব্দুর রহমান, যিনি উম্মে ওয়ালাদের গর্ভে জন্মগ্রহণ করেন। এক কন্যা ছিলেন উনায়সা, যিনি জানাব বিনতে কায়েসের গর্ভে জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর হযরত খুবাইব আবু বকরের বিধবা স্ত্রী খুবাইবা বিনতে খারেজার সাথে বিয়ে করেছেন। খুবাইব বিনতে খারেজাকে বিয়ে করেছেন। হযরত খুবাইব নিঃসন্দেহে মদিনায় হিজরতের সময় মুসলিম ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও মদিনায় হিজরতের সময় তিনি মুহাজিরদের আতিথ্য তথা আদর আপ্যায়নের সৌভাগ্য লাভ করেছিলেন। অর্থাৎ তিনি মুসলমান ছিলেন না, কিন্তু অতিথিদের খুব আদর আপ্যায়ন ও সেবা যত্ন করেছেন। হযরত তালহা বিন আব্দুল্লাহ এবং হযরত সোহাইব বিন সিনান তার ঘরে অবস্থান করেন। অবশ্য অপর এক বর্ণনা অনুযায়ী হযরত তালহা হযরত আসাদ বিন জুরারার ঘরে অবস্থান করেছিলেন। অনুরূপভাবে অপর এক বর্ণনা অনুযায়ী হযরত এক রওয়ায়েত অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার উদ্দেশ্যে হিজরত করেন তখন তিনি কুবার সুনায় হযরত খুবাইবের ঘরে অবস্থান করেন। সুনা একটি জায়গার নাম যেটি মদিনার পার্শ্ববর্তী উঁচু একটি গ্রামে অবস্থিত, যেখানে বনি হারিস বিন খাজরাজের লোকেরা বসবাস করত। কিন্তু অপর এক রওয়ায়েত অনুসারে হযরত আবু বকর হযরত খারেজা বিন যায়েদের ঘরে অবস্থান করেছিলেন। বদরের যুদ্ধ ছাড়াও ওহুদ পরিখা এবং অন্য সকল যুদ্ধে তিনি মহানবী সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। এক রেওয়ায়ত অনুসারে মদিনাতেই খুবাইবের শিবির বা বসতি ছিল, তথাপি তিনি ইসলাম গ্রহণ করেননি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন পথে মধ্যে তিনি মহানবীর সাথে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণ করেন। মুসলিম শরীফে হযরত খুবাইবের ইসলাম গ্রহণের উল্লেখ এভাবে পাওয়া যায় যে মহানবী সাল্লামের পবিত্র সহধর্মিনী উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উদ্দেশ্যে যাত্রা করেন, যখন তিনি হাররাতুল গাবারা নামক স্থানে পৌঁছেন যা মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত একটি জায়গা, তখন সেখানে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় যার সাহসিকতা ও বীরত্বের সুখ্যাতি ছিল। মহানবী সাল্লামের সাহাবিরা তাকে দেখে খুব আনন্দিত হন। সাক্ষাতের পর সে মহানবী সাল্লামের সমীপে নিবেদন করে যে আমি আপনার সাথে যাওয়া এবং আপনার সাথে মালে গনিমতের অংশীদার হওয়ার জন্য এসেছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি কি আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনছো? উত্তরে সে বলে যে না, আমি ঈমান আনবো না, আমি মুসলমান নই। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি ফিরে যাও, কারণ আমি কোনো মুশরিকের সাহায্য গ্রহণ করব না। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, সে চলে যায়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাজারা নামক স্থানে পৌঁছেন যা মদিনা থেকে 6-7 মাইল দূরে অবস্থিত, জুল হুলাইফার পাশেরই একটি জায়গা, তখন সে ব্যক্তি পুনরায় মহানবী সাল্লামের সাথে সাক্ষাৎ করে। আর সেভাবেই কথা বলে যেভাবে পূর্বে বলেছিল, মহানবী সাল্লাম তাকে সেভাবেই উত্তর দেন যেভাবে পূর্বে উত্তর দিয়েছিলেন। মহানবী সাল্লাম বলেন, ফিরে যাও, আমি কোনো মুশরিকের সাহায্য গ্রহণ করব না। সে পুনরায় ফিরে যায় এবং বেদা নামক স্থানে সাক্ষাৎ করে যা মদিনা থেকে 6-7 মাইল দূরবর্তী জুল হুলাইফা এবং শাজারার পাশে অবস্থিত আরেকটি স্থানের নাম। এই দুটি স্থানেই কাছাকাছি অবস্থিত বা পাশাপাশি অবস্থিত। যাই হোক, সে পুনরায় সাক্ষাৎ করে আর মহানবী ইসলাম তাকে সেভাবেই উত্তর দেন যেভাবে পূর্বে উত্তর দিয়েছিলেন, যে আমরা মুশরিকের সাহায্য গ্রহণ করব না। এরপর তিনি ইসলাম বলেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছো? সে বলে জি হ্যাঁ। তখন রাসূলুল্লাহ ইসলাম তাকে বলেন, তাহলে চলো, এখন তুমি আমার সাথে যেতে পারো। এই রওয়ায়েতের ব্যাখ্যায় বলা হয়েছে যে এই রওয়ায়েতে যে ব্যক্তির ইসলাম গ্রহণের কথা বলা হয়েছে, তিনি হযরত খুবাইব ছিলেন। হযরত খুবাইব বিন ইসাফের ইসলাম গ্রহণ এবং বদরের যুদ্ধে অংশগ্রহণের কথা উল্লেখ করতে গিয়ে আল্লামা নূরুদ্দিন হালবি তার পুস্তক সিরাতে হালবিয়া লেখেন, মদিনায় হাবিব বিন ইসাফ নামের এক শক্তিশালী ও বীর পুরুষ ছিল। এটি হযরত খুবাইব বিন ইসাফের দ্বিতীয় নাম যা সিরাত গ্রন্থাবলীতে লেখা রয়েছে। যাই হোক, তিনি খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। বদরের যুদ্ধ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনিও স্বীয় গোত্র খাজরাজের সাথে যুদ্ধ জয়ের শর্তে মালে গনিমতের আশায় যুদ্ধের উদ্দেশ্যে রওনা হন। মুসলমানরা তার সাথে বের হওয়ার কারণে খুবই আনন্দিত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমাদের সাথে শুধু সে ব্যক্তি যুদ্ধে যাবে যে আমাদের ধর্মের অনুসারী। অপর এক রওয়ায়েতে এটি বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ফিরে যাও, আমরা মুশরিকের সাহায্য নিতে চাই না। হাবিব বা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার ফিরিয়ে দিয়েছিলেন। তৃতীয়বার তিনি তাকে বলেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করছো? সে বলে হ্যাঁ। আর সে ইসলাম গ্রহণ করে। এরপর অত্যন্ত বীরত্বের সাথে সে দুর্দান্ত যুদ্ধ করে। মুসনাদ আহমদ বিন হাম্বলে হযরত খুবাইবের ইসলাম গ্রহণের ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে আমি এবং আমার গোত্রের আরেক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে তখন উপস্থিত হয়ে যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন, তখন আমরা ইসলাম গ্রহণ করিনি। আমরা নিবেদন করলাম
নিশ্চয়ই
আমাদের লজ্জা হয় যে আমাদের জাতির যুদ্ধে যাচ্ছে আর আমরা সে যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করব না। মহান সাহেব বলেন, তোমরা দুজন কি ইসলাম গ্রহণ করছো বা ইসলাম গ্রহণ করেছো? তখন আমরা বললাম না। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, নিশ্চয়ই আমরা মুশরিকদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য চাই না। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে এমত অবস্থায় এটা কিভাবে সম্ভব যে আমরা মুশরিকদের কাছ থেকে সাহায্য গ্রহণ করব? তিনি অর্থাৎ হযরত খুবাইব বলেন, তখন আমরা ইসলাম গ্রহণ করি এবং তিনি ইসলামের সাথে যুদ্ধে যোগ দেই। আমি সেই যুদ্ধে এক ব্যক্তিকে হত্যা করি আর সে আমাকে আহত করে। পরবর্তী আমি যখন সেই নিহত ব্যক্তির কন্যাকে বিয়ে করি, তখন সে বলতো, তুমি সে ব্যক্তিকে ভুলতে পারবে না যে তোমাকে এই আঘাত দিয়েছে। প্রত্যুত্তরে আমি বলতাম, তুমিও সে ব্যক্তিকে ভুলতে পারবে না যে তোমার বাবাকে তাড়াতাড়ি নরকে পাঠিয়েছে। বদরের যুদ্ধে হযরত খুবাইব বিন আসফ মক্কার কুরাইশ নেতা উমাইয়া বিন খালফকে হত্যা করেছিলেন, যার সংক্ষেপে নিহত ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিয়ে সংক্রান্ত ঘটনাটি। এই ঘটনার বিস্তারিত উল্লেখ করতে গিয়ে আল্লামা নুরউদ্দিন হালবি তার সিরাতুল হালবিয়া পুস্তকে লেখেন, আব্দুর রহমান বিন আউফ কর্তৃক বর্ণিত যে বদরের প্রান্তরে উমাইয়া বিন খালফের সাথে আমার দেখা হয়। সে অজ্ঞতার যুগে আমার বন্ধু ছিল। উমাইয়ার সাথে তার পুত্র আলীও ছিল, যে তার বাবার হাত ধরে রেখেছিল। এই আলী সেসব মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল যারা মক্কা থেকে মহানবী ইসলামের হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেছিল। তখন তার আত্মীয়রা তাকে ইসলাম থেকে বিমুখ করার চেষ্টা করে যাতে তারা সফল হয়, অর্থাৎ ইসলাম প্রথমে ইসলাম গ্রহণ করেছিল, পরবর্তী ইসলাম থেকে বিমুখ হয়ে যায় আর এরপর তারা কাফের অবস্থাতেই মারা যায়। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন যে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু
যাদেরকে
ফেরেশতারা এই অবস্থায় মৃত্যু দেয়
তারা
নিজেদের প্রাণের উপর অত্যাচারকারী। তারা অর্থাৎ ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা উত্তরে বলে, আমাদেরকে স্বদেশে খুব দুর্বল করে দেওয়া হয়েছিল। যাই হোক, তিনি বলেন, আমার লোকদের মধ্যে হারেসা বিন রাবিয়া, আবু কায়েস বিন ফাকে, আবু কায়েস বিন ওয়ালিদ, আস বিন ওলাব্বে এবং আলী বিন উমাইয়া ছিলেন। আল্লামা নুরউদ্দিন হালবি লেখেন যে সিরাত শামিয়া পুস্তকে লেখা আছে যে তারা যখন ইসলাম গ্রহণ করে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় ছিলেন,
আর মহানবী যখন মদিনায় হিজরত করেন তখন তাদেরকে তাদের পিতৃপুরুষ ও আত্মীয় স্বজনরা মক্কাতেই আটকে দেয় এবং তাদেরকে পরীক্ষায় নিপতিত করে, যার ফলে তারা ফিতনায় নিপতিত হয় আর ইসলাম ছেড়ে দেয়। পরবর্তীতে বদরের যুদ্ধের সময় তারা তাদের জাতির লোকদের সাথে আসে এবং তারা সবাই সেখানে নিহত হয়। এই প্রসঙ্গ বা পটভূমি থেকে বোঝা যায় যে এরা মহানবী ইসলামের হিজরতের পূর্বে নিজেদের ধর্ম ছেড়ে মুরতাদ হয়নি। অবশ্য পূর্বের ঘটনা থেকে বোঝা যায় যে তারা কুফরি বা অবিশ্বাসের দিকে ফিরে গেছে। যাই হোক, হযরত আব্দুর রহমান বর্ণনা করেন, আমার কাছে বেশ কিছু বর্ম ছিল যেগুলো আমি বহন করছিলাম। যুদ্ধের ঘটনা তিনি বর্ণনা করছেন, উমাইয়া যখন দেখে তখন সে অজ্ঞতার যুগে আমার যে নাম ছিল সেই নামে ডাকে, অর্থাৎ হে আব্দে আমর বলে আমাকে ডাকে। আমি এর উত্তর দিইনি, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাম যখন আব্দুর রহমান রেখেছেন তিনি বলেন যে তুমি কি এই নাম ছেড়ে দেওয়া পছন্দ করবে যা তোমার পিতা পিতামহ রেখেছিল? আমি উত্তরে বললাম হ্যাঁ। উমাইয়া বলে যে আমি তো রহমানকে চিনি না। উমাইয়া যখন আমাকে পুনরায় আমার নামে বা আব্দুর রহমান নামে ডাকে তখন আমি উত্তর দেই। বোঝা যায় যে উমাইয়া যখন পুরনো নামে ডাকে তিনি বুঝতে পেরেছিলেন যে তাকেই সম্বোধন করা হচ্ছে, কিন্তু তিনি সেই ডাকে এই জন্য সাড়া দেননি যে যে ব্যক্তি ডাকছিল সে প্রতিমার বান্দা বলে ডাকছিল। আর এই কথারও সম্ভাবনা রয়েছে যে হয়তো তিনি বুঝেননি যে কাকে ডাকা হয়েছে, কেননা সেই নাম তিনি পরিত্যাগ করেছেন, দীর্ঘকাল কেটে গেছে। বর্তমান নামে যখন উমাইয়া তাকে ডাকে তখন তিনি বুঝতে পারেন যে তাকে উদ্দেশ্য করে ডাকা হয়েছে। তিনি তখন উত্তর দেন, উমাইয়া তখন তাকে বলে যে তোমার উপর যদি আমার কোনো অধিকার থেকে থাকে তাহলে তোমার কাছে যে বর্মগুলো রয়েছে তার চেয়ে আমি তোমার জন্য উত্তম। পুরনো বন্ধুত্ব ছিল, বন্ধুত্বের দোহাই দিয়ে কথা বলে, প্রাণ রক্ষার চিন্তা ছিল তার, কেননা তখন তারা ছিল পরাজিত। বলে যে এসব বর্ম থেকে আমি তোমার জন্য বেশি মূল্যবান, আমাকে রক্ষা করার ব্যবস্থা করো। আমি বললাম ঠিক আছে। এরপর আমি বর্ম নিচে রেখে উমাইয়া এবং তার পুত্র আলীর হাত ধরি। উমাইয়া বলে যে আজকে যেমন দিন আমরা অতিবাহিত করেছি এমন দিন আমি জীবনেও দেখিনি। এরপর সে জিজ্ঞেস করে যে তোমাদের মাঝে সে ব্যক্তিকে যার বক্ষস্থ বর্মে উট পাখির পালক খচিত রয়েছে। আমি বললাম হামজা বিন আব্দুল মুত্তালিব। উমাইয়া তখন বলে আজকে যা কিছু হয়েছে তার কারণে, অর্থাৎ আমাদের যাই হয়েছে আজকে তার কারণেই হয়েছে। এটি যাই হোক তার নিজের ধারণা ছিল। আর একটি উক্তি হলো এই, এটি উমাইয়ার পুত্র বলেছে বা এই উক্তিটি উমাইয়ার পুত্রের ছিল। যাই হোক, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এরপর আমি উভয়কে নিয়ে বা উভয়ের হাত ধরে অগ্রসর হই। হঠাৎ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে আমার সাথে দেখতে পান। মক্কায় উমাইয়া হযরত বিলালকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য অনেক দৈহিক নির্যাতন চালাত। হযরত বিলাল উমাইয়াকে দেখেই বলেন কাফেরদের সর্দার উমাইয়া বিন খালফ এখানে আছে, যদি সে রক্ষা পায় আজকে তাহলে নিশ্চিত যেন আমি রক্ষা পাইনি। হযরত রহমান বিন আউফ বলেন আমি এটি শুনে বললাম তুমি আমার বন্দীদের সম্পর্কে এমনটি বলছো। হযরত বিলাল বারবার এই কথারই পুনরাবৃত্তি করেন, আমিও বারবার একই কথার পুনরাবৃত্তি করি। বারবার তিনি বলেন যে এ যদি রক্ষা পায় তাহলে আমি রক্ষা পাইনি, আর আমিও একই উত্তর দেই। এরপর হযরত বিলাল গগন বিদারী কণ্ঠে চিৎকার করে বলেন হে আল্লাহর আনসারগণ, এই ব্যক্তি হলো কাফেরদের সর্দার উমাইয়া বিন খালফ। হে আল্লাহর আনসারগণ, এ হলো কাফেরদের সর্দার উমাইয়া বিন খালফ, যদি সে রেহাই পায় তাহলে আমি রক্ষা পাইনি। আর বারবার এমনটি বলতে থাকেন। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন যে এটি শুনে আনসাররা ছুটে আসে, তারা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলে। এরপর হযরত বিলাল তরবারি বের করে উমাইয়ার পুত্রের উপর হামলা করে, যার ফলে সে ভূপাতিত হয়। উমাইয়া ভীত বিহ্বল হয়ে এমন ভয়ানক চিৎকার করে যেমন চিৎকার পূর্বে আমি কখনো শুনিনি। এরপর আনসারগণ তাদের উভয়কে তরবারি দ্বারা আঘাত করে করে হত্যা করে। বুখারী শরীফে উমাইয়ার হত্যার ঘটনা এইভাবে উল্লেখিত আছে যে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি উমাইয়া বিন খালফকে পত্র লিখি যে সে যেন মক্কায় আমার ধন সম্পদ এবং স্ত্রী সন্তানের হেফাজত করে, যা তখন ছিল যুদ্ধস্থল। আমি মদিনায় তার ধন সম্পদ ও সহায় সম্পদের হেফাজত করবো। আমি যখন আমার নাম আব্দুর রহমান লিখলাম, উমাইয়া বলে যে আমি আব্দুর রহমানকে জানি না, তুমি তোমার সেই নাম লেখো যা অজ্ঞতার যুগে ছিল। এরপর আমি আমার নাম লিখি আব্দে আমর। বদরের যুদ্ধে তার অংশগ্রহণকালে আমি এক পাহাড়ের দিকে বেরিয়ে যাই পাহারা দেওয়ার উদ্দেশ্যে, যখন বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছিল। অর্থাৎ পাহারা দেওয়ার উদ্দেশ্যে বের হই, কোথাও শত্রু সেই দিক থেকে হামলা না করে বসে। বেলাল তখন উমাইয়াকে কোন স্থানে দেখে আর গিয়ে আনসারদের একটা বৈঠকে দাঁড়িয়ে বলে যে এই হলো উমাইয়া বিন খালফ, সে যদি নিরাপদে বেরিয়ে যায় তাহলে আমি নিরাপদ নই। তখন বেলালের সাথে কিছু মানুষ আমাদের পিছু ধাওয়া করার জন্য বের হয়, আমরা আশঙ্কা হয় যে তারা আমাদের ধরে ফেলবে। ততক্ষণ হযরত আব্দুর রহমান এবং উমাইয়ার মাঝে হয়তো কথা হয় বা আলোচনা শেষ হয়। হযরত আব্দুর রহমান বলেন যে আমি তোমাকে বন্দী করছি। পিতা পুত্র উভয়কে তিনি ধরে ফেলেন, কিন্তু মুসলমান আক্রমণকারীরা যখন বেলালের সাথে আসে তিনি বলেন উমাইয়াকে রক্ষা করার জন্য তার পুত্রকে পিছনে ছেড়ে আসি, সেখানে রেখে আসি যেন মুসলমানরা তার সাথেই লড়াইয়ে লিপ্ত হয় আর আমরা এফাকে আগে বেরিয়ে যাব। মুসলমানরা উমাইয়ার পুত্রকে হত্যা করে। হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন যে তারা আমার এই কৌশল সফল হতে দেননি, উমাইয়াকে রক্ষা করার যে কৌশল ছিল সেটি সফল হতে দেননি। আমাদের পেছনে থাকার উমাইয়া যেহেতু এক স্থূলকায় ব্যক্তি ছিল তাই দ্রুত পালাতে সক্ষম হয়নি, তারা আমাদেরকে ধরে ফেলে। আমি উমাইয়াকে বলি বসে পড়ো, সে বসে যায়। আমি তাকে রক্ষা করার জন্য নিজে তার দেহের উপর শুয়ে পড়ি, তারা আমার নিচের দিক থেকে তার শরীরের তরবারি ঢুকিয়ে ঢুকিয়ে তাকে হত্যা করে। তাদের একজন তরবারি দ্বারা আমার পাও কেটে ফেলে। পরণাকারী ইব্রাহিম বলেন যে হযরত আব্দুর রহমান বিন আওফ আমাদেরকে তার পায়ের নিচের অর্থাৎ পায়ের পাতার সে কাটা চিহ্ন দেখাতেন। উমাইয়া এবং তার পুত্রকে কে হত্যা করেছে এ সম্পর্কে উল্লেখিত আছে যে উমাইয়াকে আনসারের বনু মাজিন গোত্রের এক ব্যক্তি হত্যা করেছে। ইবনে হিশাম বলেন যে উমাইয়াকে হযরত মুআজ বিন আফরা, খারেজা বিন যায়েদ এবং খুবাইব বিন ইসাফ সম্মিলিতভাবে হত্যা করেছেন। যে সাহাবীর স্মৃতি চারণ হচ্ছে তিনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। এটিও বলা হয় হযরত বেলাল তাকে হত্যা করেছেন, কিন্তু বাস্তব সত্য হলো তাদের এইসব সাহাবী উমাইয়ার হত্যায় ভূমিকা রেখেছেন। উমাইয়ার পুত্র আলীকে হযরত বেলাল হামলা করে ভূপাতিত করে, পরে তাকে হযরত আম্মার বিন ইয়াসির হত্যা করেন। কোন কোন ঘটনার পুরো বিস্তারিত বিবরণের সেই সাহাবীর সাথে হয়তো কোনো সম্পর্ক থাকে না যার স্মৃতি চারণ হচ্ছে, কিন্তু আমি সেটি উল্লেখ করি যেন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। খুবাইব বিন আব্দুর রহমান বর্ণনা করেন, আমার দাদা হযরত খুবাইব বদরের যুদ্ধের দিন আঘাতপ্রাপ্ত হন, যার ফলে তার পাজর ভেঙে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই জায়গায় নিজের পবিত্র লালা লাগিয়ে সেটিকে নিজ স্থানে রেখে সোজা করে দেন, যার ফলে হযরত খুবাইব হাঁটা আরম্ভ করেন। অন্য রওয়ায়েতে উল্লেখ আছে হযরত খুবাইব বর্ণনা করেন, এক যুদ্ধে আমার কাঁধে তরবারির আঘাতে গভীর গর্ত হয়ে যায় যা আমার পেট পর্যন্ত বিস্তৃত ছিল, এর ফলে আমার হাত ঝুলে পড়ে। এরপর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই, তিনি ইসলাম সেই জায়গায় তার পবিত্র লালা লাগিয়ে সেটিকে জুড়ে দেন, যার ফলে তা পুরোপুরি নিরাময় লাভ করে, আমার ক্ষত ঠিক হয়ে যায়। হযরত খুবাইবের মৃত্যু সম্পর্কে এক উক্তি অনুসারে হযরত খুবাইবের মৃত্যু হয় হযরত ওমরের খেলাফত কালে, অন্য উক্তি অনুসারে তার মৃত্যু হযরত ওসমানের খেলাফত কালে হয়েছিল। আল্লাহ তাআলা এসব সাহাবীর পদমর্যাদা ক্রমশ উন্নীত করুন। এখন আমি তিনজন প্রয়াত ব্যক্তির স্মৃতি চারণ করব এবং তাদের গায়েবানা জানাজাও পড়াবো। নামাজের পর প্রথম ব্যক্তি যার স্মৃতি চারণ হবে তিনি হলেন রশিদা সাহেবা, রাবোয়া সৈয়দ সরোয়ার সাহেবের স্ত্রী, যিনি 74 বছর বয়সে 24 আগস্ট ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা পিতামহ কাশ্মীরের চারকোট থেকে পাকিস্তান হিজরত করেছেন। তার পিতা শ্রদ্ধেয়দিন মোহাম্মদ সাহেব রেলওয়ে চাকরি করতেন। তার 5 বছর বয়সে পিতা ইন্তেকাল করেন, এরপর মা একাই বড় কষ্ট ও পরিশ্রম করে সন্তানদের লালন পালন করেন। তার বংশে আহমদীয়ত তাদের দাদা শ্রদ্ধা ফাতে মোহাম্মদ সাহেবের মাধ্যমে আসে, যিনি কাদিয়ান গিয়ে হজরত মসিহ ইসলামের সাহাবি হজরত কাজী মোহাম্মদ আকবর সাহেবের মাধ্যমে বয়াতের সৌভাগ্য লাভ করেন। কাজী সাহেব 1894 সনে চন্দ্রসূর্য গ্রহণের নিদর্শন দেখে তার এলাকার এবং বংশের লোকদেরকে বলেছিলেন যে এই নিদর্শন থেকে স্পষ্ট যে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। হযরত কাজী মোহাম্মদ আকবর সাহেবের সাথে তার তাদের পারিবারিক সম্পর্ক ছিল, আত্মীয়তাও ছিল। এ দৃষ্টিকোণ থেকে তার মাধ্যমে আহমদীয়তের বাণী পৌঁছে এবং বয়াত হয়। তার এক পুত্র মোহাম্মদ জাকারিয়া সাহেব জামাতের মোবাল্লেগ লাইব্রেরিয়াতে তিনি কাজ করছেন। তিনি বলেন, আমার মাতা রীতিমতো চাঁদা দিতেন, চাঁদার ব্যাপারে সবসময় চিন্তিত থাকতেন, জিজ্ঞেস করতেন যে আমার চাঁদা পরিশোধ হয়েছে কিনা। এরপর সন্তানদের তরবিয়ত শিক্ষা দীক্ষার বিষয়ে খুবই চিন্তিত থাকতেন, গভীর মনোযোগ নিবদ্ধ করতেন, বিনা প্রয়োজনে সন্তানদের ঘরের বাইরে যেতে দিতেন না, যেন বাচ্চাদের বেপরোয়া ঘোরাফেরার অভ্যাস না হয়ে যায় বা বাইরে গিয়ে বদ অভ্যাস না রপ্ত করে। শৈশবে যখন আমাদের পিতা ভাইদের মসজিদে গিয়ে বা জামাত নামাজ পড়ার কথা বলতেন, বিশেষভাবে ফজরের জন্য যখন আমাদের জাগাতেন, তখন আমাদের মা সন্তানদের মসজিদে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। যতক্ষণ আমরা মসজিদে না যেতাম স্বস্তির নিঃশ্বাস নিতেন না। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা, বিশ্বস্ততা ও ভালোবাসার সম্পর্ক ছিল। গভীর মনোযোগ সহকারে খুতবা শুনতেন, পয়েন্টস নোট করতেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বের করে সন্তানদের সাথে আলোচনা করতেন। তার মরহুমার বড় কন্যা লিখেছেন, শেষ দিনগুলোতেও নামাজের প্রতি গভীর মনোযোগ ছিল, অনেক দীর্ঘ নামাজ পড়েন, বসতেই দেননি। নামাজের তাৎক্ষণিক পর স্বাস্থ্য খারাপ হতে থাকে, হাসপাতাল নিয়ে যাওয়া হয়, কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হার্ট অ্যাটাকের কারণে ইহদাম ত্যাগ করেন। আল্লাহর ফজলে কষ্টমাংসের ওসিয়ত করেছেন, তাদের পাঁচ সন্তান ধর্মসেবার সৌভাগ্য লাভ করছেন, দুই পুত্র মোহাম্মদ মুসা তাবাসসুম এবং মোহাম্মদ মোমেন সাহেব ওয়াকফে জাদিদের মোয়াল্লিম হিসেবে রাবোয়ায় কাজের সৌভাগ্য পাচ্ছেন, দুই পুত্র দাউদ জাফর এবং জাকারিয়া সাহেব মুরব্বি হিসেবে, আর এক পুত্র আসেফ সাহেব হলেন ওয়াকফে নাও। খেলাফত লাইব্রেরির কম্পিউটার বিভাগে কাজ করছেন। মোহাম্মদ জাকারিয়া সাহেব এখন লাইব্রেরিয়াতে কাজ করছেন মোবাল্লেগ হিসেবে। মায়ের জানাজায় অংশগ্রহণের সৌভাগ্য পাননি, অংশগ্রহণ করতে পারেননি, বড় উত্তম ধৈর্য প্রদর্শন করেছেন। আর বহির বিশ্বে দায়িত্ব যথারীতি পালন করছেন, একথা বলেননি যে আমি কাজ করতে পারবো না, যেতে পারেননি। আল্লাহ তাআলা তাদের তার সন্তান সন্ততিকে ধৈর্য এবং মনোবল এবং অবিচলতা দান করেন, বিশেষ করে লাইব্রেরিয়ায় যে মোবাইলে কাজ করছেন তাকে। আর মৃত্যুর সময় মায়ের সাথে শেষ দেখাও করতে পারেননি, আল্লাহ তাআলা সন্তানদেরকে মায়ের পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন, তার মায়ের পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয় শমশির খান সাহেবের, যিনি ফিজির নান্দি জামাতের প্রেসিডেন্ট, তিনি 5 সেপ্টেম্বর ইন্তেকাল করেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জন্মগ্রহণ করেছেন 1952 সনে। 1962 সনে মরহুম পিতার সাথে লাহোরে জামাত থেকে বয়াত করে আহমদিয়া জামাত ভুক্ত হন। পূর্বে লাহোরে ছিলেন, ফিজিতে লাহোরিদের অনেক মান্যকারী রয়েছে। যাই হোক, পিতার সাথে 1962 সনে আহমদিয়াত গ্রহণ করেন। খেলাফতের তিনি লাহোরে ছিলেন, এরপর খেলাফতের বয়াত করেন। ফিজি জামাতের প্রারম্ভিক সদস্যদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহর কৃপায় দীর্ঘদিন জামাতের সেবা করার সৌভাগ্য পেয়েছেন। জামাতের মারো সাওয়া নান্দে আটকায় মসজিদ নির্মাণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 2010 থেকে মৃত্যু পর্যন্ত নান্দির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন ন্যাশনাল সেক্রেটারি এরশাদ হিসাবে দায়িত্ব পালন করেন। জাগতিক দৃষ্টিকোণ থেকেও তাকে গভীর শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হতো, কিন্তু জামাতের কাজকে সবকিছুর উপর অগ্রগণ্য করতেন। জামাতের প্রেসিডেন্ট এবং ন্যাশনাল সেক্রেটারি এরশাদ হওয়ার পাশাপাশি লটোকা মুসলিম প্রাইমারি স্কুলের ম্যানেজারও ছিলেন। খুবই নিষ্ঠাবান, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন এবং খুবই আনুগত্যশীল ছিলেন। তার ছেড়ে যাওয়া পরিবার পরিজনে রয়েছেন তার স্ত্রী রাজিয়া খান সাহেবা এবং এক কন্যা নাদিয়া নফিসা সাহেবা। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন এবং করুণা করুন, সন্তানকে তার পূর্ণ ধরে রাখার তৌফিক দান করুন। তৃতীয় জানাজা কুর্দিস্তানের শ্রদ্ধেয় ফাতেমা মোহাম্মদ মোস্তফা সাহেবার, যিনি সম্প্রতি নরওয়েতে বসবাস করছিলেন। তার মৃত্যু হয়েছে 13 জুন, কিন্তু বায়োডাটা আসতে বিলম্ব হয়, তাই বিলম্বে জানাজা পড়ানো হচ্ছে। 88 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2014 সনে বয়াত করার সৌভাগ্য পেয়েছেন। তার শোকসন্তপ্ত পরিবারে 3 মেয়ে এবং 5 পুত্র রয়েছে, যাদের মাঝে শুধু এক কন্যা শ্রদ্ধেয়া জারিফা মোহাম্মদ সাইদ সাহেবা আহমদী। তিনি নরওয়েতে বসবাস করছেন। মেয়ে বলছেন, আমি 1999 সনে নরওয়ে আসি, যেখানে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই আমার সাহায্যের জন্য আমার মা কুর্দিস্তান থেকে নরওয়ে স্থানান্তরিত হন। আমার মা যদিও অশিক্ষিত ছিলেন, কিন্তু কোরআনের অনেক আয়াত এবং অনেক হাদিস তার মুখস্থ ছিল। পড়ালেখার আগ্রহ এত বেশি ছিল যে 40 বছর বয়স পার হয়ে যাওয়া সত্ত্বেও অনেক কষ্ট করে পড়ালেখা শিখেছেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ যথাসময়ে পড়া। অনেক বেশি রোজাও রাখতেন, প্রায়শ বলতেন, আমি সেসব লোকের নামে রোজা রাখি যাদের রোজা রাখার শক্তি বা সামর্থ্য নেই। অন্যদের সাহায্য করার এত আগ্রহ ছিল যে রাতে অনেক সময় মা 50 মাইল সফর করে সেসব মহিলার সাথে হাসপাতাল যেতেন যাদের চিকিৎসা করানোর কেউ ছিল না। একই সাথে আর্থিক সাহায্য তাদের করতেন। তার মৃত্যুর পর বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত অনেক মানুষের চিঠি আমার হস্তগত হয়। বিশেষ করে পাকিস্তানের আহমদী বোনেরা কেঁদে কেঁদে বলেন যে মা তাদের সাথে গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন। জন্ম থেকেই মায়ের সাথেই আছি, তার উন্নত চরিত্র এবং নেক বৈশিষ্ট্যকে দেখার সুযোগ হয়েছে। কারো সম্পর্কে কখনো হৃদয় কোনো নেতিবাচক ধারণা রাখতেন না, সব বড় থেকে বড় ভ্রান্তি ক্ষমা করার জন্য প্রস্তুত থাকতেন। শৈশবেই আমাদের এই শিক্ষা দিতেন যে সত্য বলো, নিজের বিরুদ্ধেও যদি বলতে হয়। একই সাথে বলতেন, যদি তোমার চোখ বা হাত কোনো ভুল করে, তাহলে তোমার মাঝে নিজের চোখ এবং হাতকে ভ্রান্তিতে লিপ্ত আখ্যা দেওয়ার সৎসাহটা থাকা উচিত। সবার সাথে হাসি মুখে সাক্ষাৎ করতেন, সবসময় দোয়ারত থাকতেন। আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। তিনি বলেন যে হয়তো এই কারণেই আল্লাহ তাআলা তাকে যুগ মসির হাতে বয়াত করার সৌভাগ্য দিয়েছেন। তার মেয়ে লিখছেন যে 2007 সনে হঠাৎ করে MTA দেখতে পাই, এরপর হারিয়ে যায়। বেশ কয়েক বছর তালাশ করিয়ে আর খুঁজে পাইনি। 3 বছর পর 2010 সনে পুনরায় MTA আল আরাবিয়া দেখতে পাই, ঘরেও হয়েছে, আরম্ভ করে দিই। মাকে ডাকি যে আমি এই চ্যানেলটি খুঁজে পেয়েছি, বলেন যে এই চ্যানেলে গত 3 বছর থেকে আমি সন্ধান করছিলাম। মাকে তিনি বলেন, মাকে আমি বলি যে আসুন শুনুন, কেননা এরা বলে যে হযরত ইমাম মাহদী ও মসীহ মওউদ এসে গেছেন, যার আমরা অপেক্ষায় ছিলাম। আমাদের পিতাও এই কথাই বলতেন। তিনি বলেন, আমার মা আমার সাথে MTA দেখা আরম্ভ করেন। কিছুদিন পর আমার মা আমার ভাই বোনকে এ সম্পর্কে অবহিত করেন, কিন্তু তাদের পক্ষ থেকে এমন কিছু কথা বলা হয় যা শুনে আমাদের মায়ের চেহারা সম্পূর্ণভাবে বদলে যায়। কিন্তু তাদের কথার ভ্রক্ষেপ না করে লাগাতার MTA দেখেন, দেখতে থাকেন। উদ্বেস্তান যাওয়ার পর আমার ভাইদের কথা মায়ের হৃদয়ে প্রভাব বিস্তার করে আমার বিরোধী হয়ে যান। পরে আমার কাছে এসে আমাকে MTA দেখতে বারণ করেন, বাধা দেন। তিনি বলেন, আমি যখন বয়াত করি অবস্থার আরও অবনতি ঘটে। আমার মাকে তারা বলে তোমার মেয়ে কাফের হয়ে গেছে। যাই হোক, ভাইদের কাছে যখন যেতেন আমার বিরোধী অবস্থান নিতেন, ফিরে আসলে MTA দেখা আরম্ভ করতেন। হযরত মসীহ মওউদের কাসিদা তার খুবই পছন্দনীয় ছিল, প্রায়শই শুনে ক্রন্দন করতেন। একদিন হযরত মসীহ মওউদের কাসিদা ইয়া আইন ফায়দিল্লাহ ওয়াল ইরফানি গুনগুন করে গাইছিলেন। আমি বললাম, এমন কবিতা যিনি লিখতে পারেন তাকে কি কাফের বলা যায়? ক্রোধের সাথে রাগত চেহারা আমার প্রতি তাকান এবং বলেন যে এমন সীমা লঙ্ঘনকারী কে হবে যে তাকে কাফের বলবে? আমি বললাম যে আপনার সন্তানরা এর অন্তর্ভুক্ত। এটি শুনে চুপ হয়ে যান। এরপর আমি তাকে বললাম, মাকে বললাম, আপনি আপনার ইমানি শক্তির কারণে প্রসিদ্ধ, আপনি কাকে ভয় করেন, আল্লাহ তাআলাকে না সন্তানদেরকে? আমার এই প্রশ্নের গভীর প্রভাব পড়ে, কিন্তু উত্তর দেননি। সেদিনই আমাকে ডাকেন, সে রাতে আমাকে ডাকেন এবং বলেন যে আমাদের কেন্দ্রে ফোন করে বলে দাও যে আমি বয়াত করতে চাই। আমি তাকে বললাম যে আবার চিন্তা করুন, ভাবুন যেন সত্যের উপর অবিচল থাকতে পারেন। যাই হোক, সারা রাত হয়তো তিনি ভেবেছেন, দোয়া করেছেন, সকালে উঠেই বলেন যে আমি বয়াত করার সিদ্ধান্ত নিয়েছি। খেলাফতের সাথে গভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল। আল্লাহ তার প্রতি মাগফিরাত করুন এবং কৃপা ধন্য করুন, তার মেয়ের ইমানকে দৃঢ় রাখুন, তার সন্তান সন্ততিদেরকেও, আর তার যে সন্তান সন্ততির এখনও বয়াত করেনি, খোদা তাদের পক্ষ উন্মোচিত করুন এবং তার দোয়া সময় এদের পক্ষে গৃহীত হোক।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم
وادعوه يستجب لكم ولذكر الله أكبر.